তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দুরুদ পাকের অগণিত ফজিলত এবং বরকত রয়েছে নবী রহমত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইরশাদ করেছেন, হে লোকেরা, নিঃসন্দেহে কিয়ামতের দিন এর ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সেই হবে যে দুনিয়াতে তোমাদের মধ্যে আমার উপর বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, অনুষ্ঠান রহমত পূর্ণ প্রভাত নিয়ে উপস্থিত হয়েছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ পাক আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আফিয়াত নসিব করুন, আমিন। রহমতপূর্ণ পর্বাতে আমরা একটি বিষয়বস্তু নিয়ে আলোচনা করি, আপনাদেরকে কালাম শোনানো হয়ে থাকে, আপনাদের কল আমরা শ্রবণ করে থাকি, এসএমএস করে থাকি, ভালো ভালো নিয়ত আমরা করে নিই, কেননা হাদিসে কারিমের মধ্যে রয়েছে নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ তা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখার নিয়ত করে নিই ইনশাআল্লাহ তাআলা। শিক্ষণীয় বিষয়বস্তুগুলো নিজে শিখব, অন্যের নিকট পৌঁছিয়ে সওয়াবের ভাগিদার হব। যখনই সল্লু আলাল হাবিব বলা হবে তখন যে কোনো একটি দুরূদ শরীফ আমরা পাঠ করে নেব ইনশাআল্লাহ। আজকের একটি বিষয় আমরা নিয়েছি, বিষয় সম্পর্কে জানব। এর আগে চলুন আমরা হামদে বারি তাআলা শ্রবণ করে নিই। আল্লাহ তাআলার প্রশংসা শুনে আমরা হৃদয়কে মুনাব্বর করি, পাশাপাশি কালামও শুনব, নাচ শুনব, শুনে হৃদয়কে আমরা মুনাব্বর করব। আমাদের সাথে আজকের নাতখা হিসেবে রয়েছেন আমাদের প্রিয় মুখ জুনাইদ ভাই, পাশাপাশি আমাদের সাথে রয়েছেন আমাদের জুনাইদ মাদানিও থাকবেন ইনশাআল্লাহ আমাদের সাথে, এবং আমাদের নূর হোসেন ভাই রয়েছেন ইনশাআল্লাহ তাআলা। আশা করি জ্ঞান গর্ব আলোচনা করবেন আজকের যে বিষয় নেওয়া হয়েছে, বিষয় সম্পর্কে ইনশাআল্লাহ জানানো হবে। আসুন একটু অপেক্ষা করুন, আমরা যাই হামদে বারি তাআলা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
মাদানী চ্যানেলে দর্শকবৃন্দ, আসুন হামদে বারি শোনার পূর্বে ভালো নিয়ত করে নেই, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, সওয়াব হাসিল করার জন্য আমরা সবাই আল্লাহ তাআলার জিকির হামদে বারি নাতে রাসুল পর্ব শুনব ইনশাআল্লাহ। মালিক রব মোহান, সুবহান
Allah, মহান খালিক মালিক রব মহান
আল্লাহ পাকের দিকির হৃদয়কে উদ্ভাসিত করে আলহামদুলিল্লাহ। সুশ্রোতা, জীবন ধারণের জন্য প্রয়োজনীয় অর্থ উপার্জন করা এবং সম্পদ ভোগ করার অনুমতি রয়েছে এবং এর নির্দেশ প্রত্যেক ধর্ম সভ্যতায় রয়েছে, কিন্তু একমাত্র ইসলাম ধর্মের মধ্যে আয় এবং ব্যয়কে নিয়ম এবং নীতির ফ্রেমের মধ্যে আবদ্ধ করা হয়েছে। ইসলাম একদিকে যেমন হালাল উপায়ে উপার্জনের জন্য নির্দেশ দিয়েছে, অপরদিকে উপার্জিত অর্থ সম্পদ বৈধ পথে ব্যয় করারও নির্দেশ দিয়েছে। মানব সমাজে অর্থ সম্পদ ব্যয়ের ক্ষেত্রে অপচয় এবং অপব্যয় আজ একটি মহামারীর ন্যায় আকার ধারণ করেছে এবং বৈশ্বিক সমস্যায় পরিণত হয়েছে, অথচ ইসলাম এটিকে স্পষ্টভাবে হারাম ঘোষণা করেছে। জি দর্শক শ্রোতা, আজকের রহমতপূর্ণ প্রভাতের বিষয়বস্তু আমরা নিয়েছি অপচয়। আমাদের সমাজের মধ্যে আমরা কোন কোন বিষয়ে অপচয় করে থাকি, কেন করে থাকি, কোরআন ও হাদিসে এ ব্যাপারে কি উল্লেখ রয়েছে, যেহেতু শুনলাম এটা হারাম, তো হারাম কেন, তো সে সম্পর্কে আজকের আমরা জানবো। আমাদের সাথে দুজন বিজ্ঞ মুবাল্লিগ রয়েছে, আমাদের জুনায়েদ মাদানী এবং আমাদের নূর হোসেন ভাই। ইনশাআল্লাহ তাআলা শুরুতে যাব আমাদের জুনায়েদ মাদানির কাছে। জুনায়েদ ভাই, আজকের আমাদের বিষয় অপচয় আপনি শ্রবণ করেছেন, শুরুতে আপনি কিভাবে এটাকে দেখবেন?
সাধারণত আমরা শুনি বা জানি বা বুঝি যে অপচয় করাটা ঠিক না বা অপচয় করা উচিত না বা অপচয় ভালো না,
অপচয় শয়তানের ভাই।
হ্যাঁ, অপচয়কারী শয়তানের ভাই। তো এখন কথা হচ্ছে যে আমরা এটা শুনি জানি, কিন্তু যদি আমরা একটু চিন্তা করি যে আমাদের জীবনে এই অপচয়টা কি আছে কি নাই, আমরা কি অপচয় করছি কি করছি না, বা কতটুকু আমরা এটা থেকে বেঁচে থাকতে সক্ষম হচ্ছি আর অপরকে এটা থেকে বাঁচাতে সক্ষম হয়েছি, তো আমরা যদি অপচয় তো অনেক কিছুর হয়, খাবারের অপচয় হয়, সময়ের অপচয় হয়, তারপর পানির অপচয় হয়, তো বিভিন্ন কিছুর অপচয় হয়। তো অপচয়ের দিকে যদি আমরা খাবারের অপচয়ের দিকে আসি, খাবারের অপচয়ের যদি আমরা রিপোর্টটা দেখি তাহলে গ্লোবালি পার ক্যাপিটা 74 কেজি একজন ব্যক্তির ক্ষেত্রে 74 কেজি 74 কেজি খাবার অপচয় হচ্ছে।
আচ্ছা,
গড়ে একজন ব্যক্তি বছরে 74 কেজি খাবার অপচয় করছে। তারপর বাংলাদেশের যদি আমরা রিপোর্ট দেখি তাহলে সেটা হচ্ছে পার ক্যাপিটা 65 কেজি ফুড একজন ব্যক্তি খাবার অপচয় করছে। আবার সেটাকে যদি
এখন হিসাব করা মানে দর্শকদের কাজ যে বাংলাদেশে কত মানুষ আছে এবং কত কেজি বাংলাদেশে,
65 কেজি
বাংলাদেশে 65 কেজি 65 কেজি খাবার, এর মধ্যে কি মানে আমিও আছি নাকি? আল্লাহু আকবার,
চিন্তা করা দরকার,
চিন্তার বিষয়,
অনেক চিন্তার বিষয় যে কোথায় কোথায় আমরা খাবার ওয়েস্ট করি, কিভাবে কিভাবে আমরা খাবার ওয়েস্ট করি, তারপর যদি গ্লোবালি আমরা দেখি যে টোটাল কতটুকু খাবার ওয়েস্ট হয়, তাহলে সেটা হচ্ছে যে প্রায় 93.10 crore tons, অর্থাৎ 93.10 crore ton খাবার গ্লোবালি প্রতি বছর নষ্ট হচ্ছে, ওয়েস্ট হচ্ছে। অথচ এখন এটা শুনে বোঝা যায় যে এতগুলো খাবার ওয়েস্ট হচ্ছে, তো মনে হচ্ছে যে মনে হয় খাবারের প্রচুর পরিমাণ খাবার আছে পৃথিবীতে, এত খাবার ওয়েস্ট হচ্ছে, সবাই মনে হয় অনেক খেতে পাচ্ছে, তাই তো ওয়েস্ট হচ্ছে এতগুলো। কিন্তু অন্যদিকে যদি ক্ষুধার্তের অবস্থা দেখি, তাহলে আমাদের কি বেরিয়ে আসে যে ক্ষুধার্তের অবস্থা হচ্ছে এক বছরের মধ্যে 9 মিলিয়ন পিপল মারা যায় একটি
খাবারের জন্য,
এক বছরের মধ্যে ক্ষুধার্তের কারণে। আর প্রতিদিন 9 জনের মধ্যে একজন ব্যক্তি, বিশ্বের গড়ের হিসেবে 9 জনের মধ্যে একজন ব্যক্তি ক্ষুধার্ত অবস্থায় ঘুমায়। এই পরিস্থিতি খাবারের, আর খাবারের ক্রাইসিসটা যে খাবারের কারণে মৃত্যুর হার, এগুলো অনেকগুলো মহামারী থেকেও বেশি। তারপর খাবারের যে ক্রাইসিসে, এটা তো মারা যাওয়ার সংখ্যা, আর খাবারের ক্রাইসিসে 155 মিলিয়ন পিপল খাবারের ক্রাইসিসের কারণে, খাবারের ক্রাইসিসে ভুগছে, তারা ক্ষুধার্ত অবস্থায় থাকছে। তো এমন অবস্থা হচ্ছে পৃথিবীর। আর এদিকে যদি আমরা খাবারের অপচয়ের পরিমাণে দেখি, তাহলে মনেই হয় না যে এত মানুষ ক্ষুধার্ত অবস্থায় ঘুমাচ্ছে, ক্ষুধার্ত অবস্থায় মারা যাচ্ছে, ক্ষুধার্ত অবস্থায় থাকছে। আমি কি কখনো খাবারের প্লেটে বসে, যখন আমি কোনো আয়োজনে যাই, কোনো ইভেন্টে যাই, বা কোনো ইভেন্ট নিজের ঘরের মধ্যে করি, বা কোনো রেস্টুরেন্টে যাই, সেখানে খাবার সামনে রেখে কখনো এটা চিন্তা করেছি খাবার অপচয় করার পূর্বে, যে আজ কত মানুষ ক্ষুধার্ত অবস্থায় ঘুমাচ্ছে, আজ কার ক্ষুধার কারণে মৃত্যু হয়েছে, এটা ভাবা দরকার।
আপনার সমীক্ষা মাশাআল্লাহ, আপনি হয়তো বিভিন্ন সমীক্ষা রিপোর্ট করে থাকে, বিভিন্ন রকমের রিপোর্ট করে থাকে, কারো রিপোর্ট আপনার মতো রয়েছে, কারো রিপোর্ট রয়েছে,
জি জি, এটার মধ্যে 900, এটা রিসেন্টলি রিপোর্ট ছিল,
900 কোটি মানুষের মধ্যে 82 কোটিরও বেশি মানুষ পর্যাপ্ত খাবার পায় না, এরকমও রিপোর্ট রয়েছে। তো মূলত মুদ্দা কথা হচ্ছে যে এটা হচ্ছে রিপোর্টের আওতায় যারা আসছে তাদের নিয়ে মানে আমরা কথা বলতে পারি, যারা রিপোর্টের আওতায় নাই, যেখানে রিপোর্ট পৌঁছায় না, যেখানে কোনো সমীক্ষাই যায় না, যেখানে আমাদের বাংলাদেশে আদমশুমারি হয়, লোক গণনা করা হয়, তো যেখানে গণনা করা হয় না, যেখানে আদমশুমারি লোক পৌঁছায় না, সেখানে কী অবস্থা হবে? হ্যাঁ নরসেন ভাই,
জি,
অপচয় বিষয় আজকে,
আসলে অপচয় বিষয়টা একটা আমাদের সাধি রাষ্ট্রীয় ব্যাধি বলা যায়। আরবিতে এই শব্দটা ইসরাফ নামে পরিচিত আছে। আপনার সংজ্ঞা তো আপনি পূর্বেই বলেছেন যে বৈধ কাজে প্রয়োজনের যে আমাদের প্রয়োজন চাহিদা রয়েছে, এর থেকে অতিরিক্ত যদি আমরা ব্যয় করি, তখন সেটাকে অপচয় বলে গণ্য করা হবে। আল্লাহ তাআলা আমাদের অসংখ্য নিয়ামত দান করেছেন, যেগুলো সম্পূর্ণ বান্দার সেবা, বান্দার চাহিদা, বান্দার ভোগবিলাসের জন্য। তো আল্লাহ তাআলা অফুরন্ত নিয়ামত দিয়েছে, পাশাপাশি আল্লাহ তাআলা আমাদেরকে কিছু বিধিনিষেধ করে দিয়েছেন। ইসলাম, যেটা একজন মুসলমানের তার বাহ্যিক সৌন্দর্যতা বর্ধন করে এবং পরকালে এটার জন্য তাকে তার প্রতিদানও দেওয়া হবে। এখন অপচয় বিষয়টা আমাদের প্রথমত আমি বলবো ধর্মীয় জ্ঞান, ধর্মীয় পরিবেশ না থাকার কারণে আজকে আমাদের অধিকাংশ মুসলমানের মধ্যে এই বদ অভ্যাসটা পরিণত হয়ে গিয়েছে। আজকে অপচয়ের যদি আমরা দেখি বিভিন্ন দিক রয়েছে। মাশাআল্লাহ আমাদের জুনায়েদ মাদানী কয়েকটা সমসাময়িক রিপোর্ট তুলে ধরেছেন বোঝানোর জন্য, যাতে করে আমরা বুঝি আসলে অপচয় বিষয়টা কতটুকু আমাদের জন্য গুরুত্ব রাখে এ থেকে বাঁচার। আমরা যদি দেখি যে ইসলাম আমাদেরকে কি বলে, এখন আমরা কি আমাদের মাল সম্পদ ব্যয় করতে গিয়ে বেশি উদার হয়ে যাব, আবার
অপচয় থেকে বাঁচতে গিয়ে আবার বেশি কার্পণ্য করব। এই দুই দিকে খেয়াল রেখি ইসলাম আমাদেরকে হুকুম করেছে যাতে করে আমরা মধ্যম পন্থা অবলম্বন। এখন আমরা আমাদের অভ্যাসটাকে, যেটা আমাদের সামাজিক প্রেক্ষাপটে আমরা যতটুকু প্রতিযোগিতামূলক আমাদের জীবন আমরা অতিবাহিত করছি, যার কারণে আমাদের অপচয়টা বেশি থেকে বেশি আমাদের দ্বারা হচ্ছে, আপনি কয়টা দিক আমরা আলোচনা করতে পারবো আজকে রহমতপূর্ণ প্রভাতে, কিন্তু অসংখ্য দিক রয়েছে আজকে আমরা হয়তো বা এগুলো বলতে পারবো না, কিন্তু আমাদের মেসেজ থাকবে এটাই মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতার কাছে, যাতে করে এই বিষয়টা আমরা আমাদের জেহেনের মধ্যে বাস্তবায়িত করি এবং আমাদের আমলের মধ্যে নিয়ে আসি। খাবারের অপচয়ের পাশাপাশি যদি আপনি দেখেন খাবারের অপচয় এটাও বলবো কিছুটা, যে আজকে আমাদের সমাজে আমাদের মন মানসিকতা থাকে যদি কোনো বিয়ে শাদী খেতে যাই তাহলে উপহার তো আমরা দিব, তো উপহার দেওয়ার মন মানসিকতা যখন তৈরি করি তখন ওই খাবারটা আমরা ওইখান থেকে আদায় করে নিব, সেই টাকাটা আমরা দিব যে ওই পরিমাণ খাবারটাই আমার খেতে হবে। এখন যদি ঘরের থেকে সংখ্যা পাঁচজন থাকে তাহলে দরকার হলে ছয়জন নিব, কেননা আমি টাকা বেশি দিব অনুষ্ঠানের মধ্যে। আচ্ছা, এবার খাবার খেতে বসে খাবার যখন খাই, না এত টাকা দিলাম উপহার, এখন যদি কম খাই কেমনে হয়, উসুল করে নিয়ে আসতে হবে। তো এই যে একটা ব্যাড হ্যাবিটস তার মধ্যে, শয়তানের ওয়াসওয়াসা তার মধ্যে চলে আসে, তখন সে খেতে থাকে আর ওই সময় তার অপচয় করার একটা মন মানসিকতা তৈরি হয়। দেখা যায় আজকে অসংখ্য অনুষ্ঠানে দিয়ে আমাদের মুসলমানদের মাঝ আল্লাহ আল্লাহ মাফ করুক, আমাদেরকে হেফাজত করুক এই সকল রোগ থেকে, যে খাবার প্লেটই থেকে যায়। যদি আমরা বন্ধুমহল খাবার খেতে বসি তাহলে আমাদের ধ্যান ধারণা হয় যদি খাবার প্লেটই না রাখি তাহলে এটা তো আমার সভ্যতা রইল না।
আপনার এটা খুব সুন্দর কথা বলেছেন, বিভিন্ন জায়গাতে আমাদের বাংলাদেশের মধ্যে কালচার হয়ে গেছে,
জি জি জি,
যে আপনি কোথাও দাওয়াতে গেলেন অথবা কোথাও গেলেন এখন একটু খেতে হবে,
জি,
এক গ্লাস শরবত দিলে আপনাকে
কিছুটা রেখে দিতে হবে,
রেখে দিতে হবে, পানি দিলে গ্লাসে কিছুটা রেখে দিতে হবে,
জি,
নাস্তা দিলে ওখানে কিছুটা রেখে দিতে হবে, রেখে না দিলে মানে আপনাকে ওই কি বলে এটাকে
বেশি খায় এরকম আখ্যায়িত করবে আর কি,
আখ্যায়িত করা,
জি জি জি,
এবং আপনি যে
ম্যানার্স জানে না এটা বলবে সমাজে,
এটা এটা
কৃপণ, হ্যাঁ হ্যাঁ,
এটা এটা বলবে, এটা আমাদের সমাজের মধ্যে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। আমরা আসবো ইনশাআল্লাহ,
জি,
দর্শকদের কলও রয়েছে, আমরা কালাম শ্রবণ করব, একটু কল শ্রবণ করি, আসুন আপনি কল শ্রবণ করি, জি কল চালিয়ে দিন।
আমার নাম হলো সানোয়ার, আমি গাজীপুর থেকে বলছি। আমরা সবাই মাদানী চ্যানেল দেখি, আপনাদের জন্য সবার জন্য আমরা দোয়া করি, মাদানী চ্যানেল যাতে সারা জীবন চালাইতে পারেন, আপনাদের সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন।
মাশাআল্লাহ, আপনাদের দোয়া, আপনাদের এই উৎসাহ প্রদান আমাদেরকে আশা করি অনেক দূরে নিয়ে যাবে, মাদানী চ্যানেল বাংলা আরো উত্তরোত্তর কামিয়াবি করবে ইনশাআল্লাহ তাআলা। এজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন, বিশেষ করে আমাদের এখন HD ফরম্যাটে চলছে মাদানী চ্যানেল, আপনারা বিভিন্ন বঙ্গবন্ধু স্যাটেলাইটে চলছে এখন, তো যারা যারা যেখানেই রয়েছেন আপনাদের এলাকার মধ্যে, আপনাদের গ্রামের মধ্যে যেখানে ক্যাবেল চলছে তাদের মাধ্যমে কথা বলে মাদানী চ্যানেল বাংলা অন করিয়ে দেবেন ইনশাআল্লাহ তাআলা, নেকির দাওয়াত ঘরে ঘরে পৌঁছানো নিয়ত ইনশাআল্লাহ তাআলা। জি নেক্সট,
রাসুলুল ইসলাম, আমি মেশন দিতে বলছি, আমি একটু কথা শুনতে চাই, কাল্লা গিয়া কান্দরে মন, কাল্লা গিয়া দন্ডর।
মাশাআল্লাহ, জুনাইদ ভাই আছেন ইনশাআল্লাহ, মাদানী মুন্না আমাদেরকে কল করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা কল করেছেন, আমাদের উৎসাহ প্রদান করেছেন, সুন্দর সুন্দর কথা বলেছেন, অসংখ্য ধন্যবাদ, আল্লাহ তালা আমাদেরকে কবুল মঞ্জুর করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালাম
ঠান্ড ঠান হওয়া মদি মদিনারী
ঠান্ডা করে দিছে
আলহামদুলিল্লাহ।
বারবার দুরুদ শরীফ আপনাকে তোফা মাশাআল্লাহ। আল্লাহু আকবার। কালাম যিনি লিখেছেন আমিনুসুন্নাত লিখেছেন, এটা উর্দু কালাম ছিল, বাংলা আমাদের মজলিস করেছে। আর কত ধ্যান দিয়ে কাটাকেও বলতেছে সুন্দর, ফুলও সুন্দর, পাতাও সুন্দর, কাটাও সুন্দর। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ আকবার। মানে মদিনা শরীফের সকল বস্তুই সুন্দর, সকল কিছু সুন্দর আলহামদুলিল্লাহ। কেননা এই সুন্দর কেন হয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পদচারণা, সেখানে আরাম করছেন, সুবহানাল্লাহ, রিয়াজুল জান্নাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুন, আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আমাদের কথা হচ্ছিল অপচয় নিয়ে, মাশাআল্লাহ জ্ঞান গর্ব আলোচনা করছেন আমাদের জুনায়েদ মাদানী এবং আমাদের নূর হোসেন ভাই। আবার যাব জুনায়েদ ভাইয়ের কাছে, যে অপচয় নিয়ে বলতেছিলেন আপনি।
এখন আলহামদুলিল্লাহ তাআলা ইসলাম কখনো অপচয়কে সমর্থন করে না, কখনো সমর্থন করে না। এমন কি যেই যেই বিষয় আমরা দেখি, যেমন গ্লোবাল ওয়ার্মিং হোক বা ওয়েস্ট হোক বা আরও কয়েকটা বিষয় আছে যেগুলো বর্তমানে পুরো বিশ্বের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে, আর এই সব কিছুর সমাধান আমরা ইসলামে পাই। যদি ইসলামের নির্দেশ আদেশ আমরা মেনে চলি, আমার মনে হয় না এই সমস্যাগুলো উঠতে পারে। বরং এখনও যদি আমরা মানি, আল্লাহ তাআলা চাইলে সেই সকল সমস্যা দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে পাকের অষ্টম পারার সূরা আনআমের 141 নং আয়াতে ইরশাদ করেন, ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। কঞ্জুলিমান থেকে অনুবাদ, তোমরা অপব্যয় করিও না, কেননা তিনি আল্লাহ তাআলা অপব্যয়কারীদেরকে পছন্দ করেন না। তো এই আল্লাহ তাআলার মহান বাণী মুমিন ব্যক্তিদের জন্য, যে অপচয় যেন না করি। আমি যদি একজন মুসলমান হই, আমি একজন মুমিন হই, তাহলে আমার শতবার ভাবা উচিত যে আমি অপচয় কিভাবে করব। স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কালামে মজিদের মধ্যে আমাকে অপচয় থেকে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা তো সেই ব্যক্তিকে পছন্দই করেন না যে অপচয় করে, তারপরও আমি আল্লাহ তাআলার বান্দা হয়ে, আল্লাহ তাআলা আমাকে এত নিয়ামত দান করেছে, অক্সিজেন, যখন কারো অবস্থা খারাপ হয় অক্সিজেনের প্রয়োজন পড়ে,
কোভিড-19 এর সময় আমরা এখনো চলছে,
তখন আমরা লক্ষ্য করেছি অক্সিজেনের ক্রাইসিস গুলো বুঝতে পেরেছি আর কি অবস্থা হয় অক্সিজেন না থাকলে। বিভিন্ন দেশের অনেক পরিস্থিতি খারাপ হয়ে গিয়েছে। তো এই আল্লাহ তাআলা যে ফ্রিতে আমাদেরকে এই নিয়ামতটা দান করছেন, তো আমরা কেন আল্লাহ তাআলার শুকরিয়া
আদায় করছি না? পানির দিকে দেখুন,
পানির অবস্থা, পানির দিকে প্রত্যেকটা বিষয়ে আমরা কেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি না? বরং শুকরিয়া আদায় তো করছি না, অপরদিকে অপচয় করে যাচ্ছি। আল্লাহ তাআলা যেই ব্যক্তিত্বকে পছন্দ করেন না, যেই গুণ থাকলে সেই গুণটা নিজেদের ভিতর ধারণ করছি, অপচয়কারী কিভাবে হয়ে যাচ্ছি। মহান আল্লাহ তাআলা কোরআনে পাকের আরেকটি স্থানে ইরশাদ করেন, ওয়ালা তুবাযিরু তাবযির, এবং তোমরা অপব্যয় করিও না,
অপব্যয় করিও না।
তো এভাবে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে অপব্যয় থেকে নিষেধ করেছেন। আমরা বিভিন্ন হাদিস শরীফও যদি পড়ি, তাহলে আমরা অপব্যয়ের ব্যাপারে জানতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করছেন হাদিসের সারাংশ, যে তোমরা নিয়ামত গ্রহণ করো কিন্তু অপব্যয় করিও না, কেননা অপব্যয়কারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না।
আসলে অপচয়কারী যারা থাকেন তাদেরকে পছন্দ করেন না। কোরআনুল কারিমের মধ্যে অসংখ্য জায়গায়, হাদিসে কারিমার মধ্যে অসংখ্য জায়গায় এই ব্যাপারে আমাদেরকে নিরুৎসাহিত করা হয়েছে, অপচয় যেন আমরা না করি। যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি অনর্থক কাজে এক দিরহামও খরচ করলো সেটাই অপচয়, অহংকার এবং
অপচয়। দেখবেন আজকে আমাদের অধিকাংশ আমাদের জীবনের ভোগবিলাসিতা এবং যে চাহিদা আমরা পূরণ করতে যাই সমাজের মধ্যে, যেটা আমি পূর্বেই বলেছিলাম যে প্রতিযোগিতা, সমাজের জোশ খ্যাতি, এই বিষয়গুলো যখন আমাদের মধ্যে চলে আসে, তখন আমাদের প্রয়োজন থেকে আমাদের তখন অপচয় এবং অহংকার বিষয়টা আমাদের মধ্যে চলে আসে। আল্লাহ তাআলা মহা গ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে যখন কোনো বিষয় উত্থাপন করে, তার মানে তার জন্য, বান্দার জন্য এই বিষয়টা কতটা গুরুত্ব রাখে, যেটা আমাদের জুনায়েদ মাদানী আয়াতে কারীমের মধ্যে আমাদের দর্শক শ্রোতাদের কাছে তুলে ধরেছেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য আয়াত এই অপচয়ের বিষয়ে শুধুমাত্র নাজিল করেছেন। আচ্ছা, একটা আয়াত করলে তো আল্লাহ তাআলা আমাদের বান্দার জন্য যথেষ্ট, বারবার তাগিদ বান্দাদেরকে যাতে করে বান্দা সচেষ্ট হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের মধ্যে ইরশাদ ফরমান, আয়াতের অনুবাদ কিছুটা এরকম যে তোমরা খাও পান করো কিন্তু অপচয় করো না, কেননা আল্লাহ তাআলা অপচয়কারীদেরকে পছন্দ করে না। আর এখন কে চায় আল্লাহ তাআলার অপছন্দনীয় বান্দা হতে? আচ্ছা, অন্য আয়াতে আমরা শুনেছি এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই। এখন শয়তানের ভাই এই কথাটা কিন্তু যথেষ্ট একজন বান্দার জন্য ভয়প্রীতি প্রদর্শন করা, যে আমি কি চাইবো কখনো শয়তানের অনুসারী হতে, শয়তানের পদাঙ্কন আমি অনুসরণ করব, এটা কখনই সম্ভব নয়। কেউ কোনো মুসলমান হুশ অবস্থা থাকা অবস্থায়, তার জ্ঞান থাকা অবস্থায়, বিবেক থাকা অবস্থায় সে চাইবে না আমি শয়তানের পদাঙ্ক অনুসরণ করি। এখন মুসলমান তাহলে কেন করছে? ওই যে আমি প্রথমেই বললাম যে আপনি পানির কথাটা কিছুক্ষণ আগে তুলে ধরলেন, দেখেন পানি এমন একটা নেয়ামত, যদি আমরা এই পানির নেয়ামতের কদর করি তাহলে আল্লাহ তাআলা এটাকে বাড়িয়ে দেবে। যে কোনো নেয়ামত আল্লাহ তাআলা বলছে তোমরা কদর করো, আমি নেয়ামতের চর্চা করো, আমি আরও বাড়িয়ে দেব। এখন পানি আমরা যখন দেখি ব্যবহারের ক্ষেত্রে, তখন দেখা যায় পানি তো আসেই, কলের মধ্যে পানি আছে, নদীর মধ্যে পানি আছে, সাগরের মধ্যে পানি আছে, পানির আবার এখানে গ্যাপ কোথায়? হ্যাঁ, পানির তো অভাব নেই আল্লাহ তাআলার দুনিয়ার মধ্যে। তো আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, তোমরা যদি সাগরের মধ্যে উযু করো তাহলে পানির অপচয় করিও না। তো এখানে বিবেকবানদের জন্য এখানে আরও বিবেককে জাগ্রত করার আমাদের বিষয় রয়েছে। এখন সাগরের মধ্যে কি পানির অভাব রয়েছে? তাহলে এখানে আল্লাহ রাসূল কেন আমাদেরকে সচেতন করলো? এটাই আমাদেরকে বোঝাচ্ছে, তোমার কাছে যদি যথেষ্ট পরিমাণ থাকে তবুও তুমি সেটাকে অপচয় অপব্যয় করিও না, সেখান থেকে তোমার যতটুকু প্রয়োজন তুমি ততটুকুই ব্যয় করো। এখন আমাদের অবস্থাটা কি যদি আমরা দেখি, বিদ্যুতের বিষয়, আজকে বিদ্যুৎ কত বড় নেয়ামত। একটা সময় যখন ছিল আধুনিকতার সভ্যতার কোনো ছোঁয়া ছিল না, তখন আমরা এই বিদ্যুৎ কি নেয়ামত এটা আমরা বুঝতে পারি নাই। কিন্তু আজকে বর্তমান সভ্যতা যদি আমরা দেখি, বিদ্যুৎবিহীন অবস্থা আমরা চিন্তাও করতে পারি না। হ্যাঁ, মোবাইলের চার্জ চলে গেলে আমরা কতটা অসহায়, যে কখন এটাকে চার্জ দিব, বিদ্যুতের সাথে অ্যাটাচ করব, আমাদের কাজ আবার পুনরায় করতে পারবো। তো এই বিদ্যুৎকে ব্যবহার করতে গিয়েও আমরা অপচয় করতেছি। আজকে অফিস আদালত বলেন, স্কুল প্রতিষ্ঠান বলেন, এগুলোতে দেখা যায় যে অফুরন্ত বিদ্যুৎকে আমরা অপচয় করছি। কেননা আমাদের জেহেন, আমাদের চিন্তাধারা এটাই যে এটা আমার কোনো কিছু না, এটা আমার মাল না, এটা আমার সম্পদ না, এটা অপরের কিছু। এই অপরের যখন চিন্তাটা চলে আসে তখন আরেক ধাপ আমরা অপচয়ের দিকে এগিয়ে যাই। একইভাবে যদি আমরা গ্যাসের দিকে চিন্তা করি, গ্যাস এমন নেয়ামত,
আপনি দেখবেন যে এখন 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 যেখানে মানে আমি তো এখন 975 মানে 2 চুলা,
জি 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 জি, আরো বেড়ে গেছে, আরো বেড়ে গেছে,
আরো বেড়ে গেছে 1100।
যে আপনি সিলিন্ডারের কথা বলছেন তো,
সিলিন্ডার না,
আচ্ছা ওই গ্যাস, গ্যাস লাইন, সরকারি লাইন,
জি জি সরকারি লাইন, যেটা হচ্ছে
মাসিক যেটা আমাদের বিল পরিশোধ করতে হয়,
পরিশোধ করতে হচ্ছে 975 টাকা সম্ভবত,
জি জি,
কমবেশ হতে পারে। তো এখন কি হচ্ছে, আমাকে সারা রাত এই গ্যাস চুলা জ্বালিয়ে রাখতে হবে,
জি জি জি,
ঘরটাকে একটু গরম করতে
হবে, গরম করতে হবে, এই শীতের সময়টা আমরা বেশি ভাবে দেখি আর কি,
আবার কাপড় চোপড়ও শুকাতে হবে, এটা বর্ষার সিজনে হয়ে থাকে। এখন কথা হচ্ছে এখান থেকে অ্যাক্সিডেন্টও কিন্তু হয়,
সম্ভব অনেক
অ্যাক্সিডেন্ট থেকে আমি নাই যাচ্ছি এখন, কিন্তু এই যে মহা মূল্যবান গ্যাস,
গ্যাস
এটা তো কেউ উৎপাদন করতে পারে
না,
একমাত্র মহান রব তাআলা নিয়ামত,
নিয়ামত,
ঠিক না? এইটা এটাকে যদি এই ব্যক্তিকেই 975 টাকা 2 চুলায় যিনি দেন, এই ব্যক্তিকে যদি বলা হয় তুমি সিলিন্ডার ব্যবহার করবে, তখন তার
অবস্থা অপরাগত দেখায়, তখন
না অপরাগত না, তখন তার হালত কি হবে,
হালত কি হবে,
তখন কি সে সারা রাত চালিয়ে রাখবে,
তখন সে
তখন কি সে কাপড় চোপড়ই করবে, তখন কিন্তু ঘরে বাচ্চার মা থাকুক অথবা যিনিই থাকুক সবাইকে বলবে এই সিলিন্ডারের দাম কিন্তু বেড়ে গেছে, এখন কিন্তু কি করতে হবে, সাবধানে হিসাব নিকাশ করে চালাইও।
এই বিষয়টা আমরা গায়ে এখন লাগাচ্ছি না কেন, ওইটা আমাদের যে খরচের পরিমাণটা ওইটা আমাদের নিজেদের সামর্থ্যের মধ্যে আসছে বলে আমরা লাগাচ্ছি। এই 975 যদি আমি আপনি ক্যালকুলেশন করি পার ডে দিতে হবে, তখন আমাদের অবস্থা কি হবে, যেটা আপনি বললেন
আপনি হোসেন ভাই,
জি,
আমাদের বাংলাদেশে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অনেক বড় দয়া, এখনো আমাদের আপনি যদি আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর দিকে একটু তাকান তাহলে দেখতে পাবেন যে ওখানের এই আপনার বিদ্যুতের কি অবস্থা। আমার কয়েকটা দেশে সফর হয়েছে আলহামদুলিল্লাহ, আমার কিছুটা অভিজ্ঞতা হয়েছে ওখানকার, কখন বিদ্যুৎ আসবে তারা হাহাকার অবস্থায় থাকে, এবং বিদ্যুৎ বিলের যে অবস্থা,
আল্লাহ
আল আমান আল হাফিজ, আমরা তো এখনো মানে মোটামুটি আছি, তারপরে আমরা মনে করছি এরা আমাদের জন্য অনেক বেশি, আদৌ বেশি, কিন্তু তারপরেও যাই হোক, অনেক দর্শক শ্রোতা আমাদের সাথে রয়েছেন, আমরা আরও কিছু কলও নিব এবং আমাদের কিছু দর্শক শ্রোতা ফেসবুকে যুক্ত হয়েছেন, আমরা তাদেরকে ইনশাআল্লাহ তাহলে একটু সাথে করে নিয়ে নিই, আর নয়তো মনে করবে যে আমরা তাদেরকে দেখছি না, ইগনোর করছি না। খলিলুর রহমান ভাই রয়েছেন আমাদের সাথে, মোহাম্মদ আরজু হোসাইন, জাহিদ ভাই চাঁদপুর মোহনপুর থেকে দেখতে পাচ্ছেন, অনেক ইসলামীর আমাদের সাথে যুক্ত হয়েছেন, রায়হান ভাই আমাদের সাথে রয়েছেন রাজশাহী থেকে, মাশাআল্লাহ নাচ শুনতে চেয়েছেন ইনশাআল্লাহ তাআলা, দেখি জুনায়দ বেতা আছেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে ইসলামীর কমেন্ট করেছেন, আজকের অনুষ্ঠান খুব সুন্দর, আল্লাহ পাক কবুল করুক, আমিন, মাশাআল্লাহ। তারপরে মোহাম্মদ মনিরুল ইসলাম ভাই রয়েছেন, নূর হুসাইন মিন্টু ভাই যুক্ত হয়েছেন মাশাআল্লাহ, এম সাইফুল ইসলাম আমাদের সাথে রয়েছেন, নেক ও জায়েজ নিয়তের কামিয়াবির জন্য দোয়া পেয়ে আমরা চেষ্টা করি, যারাই আমাদেরকে কমেন্ট করেন অথবা যারাই আমাদের সাথে যুক্ত হন আমরা বুঝতে পারি, তাদেরকে আমরা অনুষ্ঠানের সাথে নিয়ে চলার চেষ্টা করি, বিশেষ মাশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে বরকত দিক। আমাদের অনুষ্ঠানে কিছু কলও নিয়ে নেই, এরপরে আমরা ইনশাআল্লাহ আসবো আবারও আমাদের আলোচনাতে। জি, কল চালিয়ে দিন।
দেখি যে সময় বাসায় আসি আমার পরিবার আমার বাসায় দূর সবসময় ছিলেন না দেখে, আমি খুব খুশি হয়েছি আপনারা যে আলোচনা করেন না থেকে, যেগুলো আমার তো খুব ভালো লাগে, আরো ইনশাআল্লাহ আমি দাওয়াত দিই আপনাদের এই মাদানী চ্যানেল দেখার জন্য, আল্লাহ কেমন এখন তো যাতে চ্যানেলটা আল্লাহ যাতে রাখে, আমি দোয়া করি আপনারা আমার দোয়া করবেন।
মাশাআল্লাহ, শুনে খুব খুশি লাগলো যে আপনি দাওয়াত দেন মাদানী চ্যানেল দেখার জন্য, মাশাআল্লাহ জিতে থাকুন ইনশাআল্লাহ, এটা সওয়াবের জারিয়া হবে ইনশাআল্লাহ। নেক্সট,
আমি মোহাম্মদ আসলাম দিনাজপুর থেকে, আমি একটি কালাম শুনতে চাই, আমার টিয়া নাই পয়সা নাই
সাথে থাকুন, অনেকের আবার অভিযোগ থাকে আমরা কল করি আমাদেরকে শোনানো হয় না, ইনশাআল্লাহ জুনায়েদ ভাই আমাদেরকে নিরাশ করবেন না ইনশাআল্লাহ, সবাইকে খুশি করবেন ইনশাআল্লাহ। পানি বিদ্যুৎ এবং গ্যাসের ব্যাপারে অপচয়ের ব্যাপারে আমরা কথা বলতেছিলাম, জি
এর আসলে অসংখ্য দিক রয়েছে, আমি যেটা পূর্বে বলেছিলাম যে আল্লাহ তাআলা যত সংখ্যক নিয়ামত আমাদেরকে দান করেছেন আমাদের প্রয়োজনের তাগিদে, এই সকল নিয়ামত যখন আমরা প্রয়োজনের বাহিরে আমরা ব্যয় করব অতিরিক্ত ব্যয়, সেটাই অপচয় হবে। যদি আমরা দেখি আমাদের জীবনের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের হায়াতের সাথে সম্পৃক্ত সেটি হচ্ছে সময়, এই সময়কে আমরা কতটুকু গুরুত্ব দিচ্ছি এবং এই সময়টাকে আমরা কতটুকু কাজে লাগাচ্ছি, এই সময়েরও একটা অপচয় রয়েছে, যেটা আমরা আমাদের যে জীবনের যে চাহিদা রয়েছে আল্লাহ তাআলার যে নিয়ামত রয়েছে আমাদের যে প্রয়োজন রয়েছে এর বাহিরে যে সময়টা আমরা বেহুদা বেফায়েসা ব্যবহার করি সেটাই হচ্ছে অপচয়। এই বিষয় আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের ময়দানে আমাদেরকে জবাবদিহিতা করবে যে ওই সময়টা ওই মজলিসের মধ্যে ওই মেহফিলের মধ্যে ওই দলের মধ্যে তোমরা কেন ওই সময়টা অতিরিক্ত করেছিলে। তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের লাইফস্টাইলকে কীভাবে আমরা অতিবাহিত করছি এটা দেখার বিষয়। আমরা তো অনেকগুলো দিক বললাম যে দিকগুলো হচ্ছে অপচয়ের দিক, এখন এর প্রভাব কোথায় পড়ছে কোথা থেকে হচ্ছে এটা হচ্ছে দেখার বিষয়। একজন শিশু তার যে সর্বপ্রথম যে শিক্ষা সেই শিক্ষাটা হচ্ছে তার মা বাবা থেকে, আমরা সকলেই জানি প্রাথমিক শিক্ষা, মা বাবা সে তার সন্তানকে যেভাবে পরিচালনা করবে ওই সন্তান সেভাবে পরিচালিত হবে। এখন ঘরের মধ্যে একজন শিশু তার স্বভাব হয় সে অনুসরণ প্রিয় হয় অনুকরণ প্রিয় হয়, যখন মা বাবাকে সে দেখবে যে তারা অপচয়ের মধ্যে অভ্যস্ত আছে ওই সন্তান নিজেকে এই অভ্যাসের মধ্যে নিজেকে পরিণত করবে, যখন দেখবে যে মা বাবা নিজেরা জায়জা করতেছে খাবারটাকে নষ্ট করতেছে তখন ওই সন্তান বুঝবে এটা কোনো ব্যাপার না, এটা মামুনি ব্যাপার, সেও খাবারকে নষ্ট করে দেবে। আচ্ছা, এই সন্তান যখন খাবারকে অলসতা করে উদাসীনতা করে নষ্ট করবে, মা বাবা যদি এটার জন্য কোনো জবাবদিহিতা না করে তখন ওই সন্তান এটাকে গুরুত্ব দিবে না, সে ঘরে হোক বাহিরে হোক সর্বত্র জায়গায় সে কী করবে খাবারকে নষ্ট করবে। অর্থাৎ আমরা এটা বুঝতে পারি একজন মা বাবার দায়িত্ব হচ্ছে তার সন্তানকে অপচয়ের বিষয়ে শুরু থেকে তার শিশুকাল থেকে তাকে এই বিষয়ে জ্ঞান দেওয়া। এরপর আসেন আমরা যে আমাদের বন্ধু যে আমরা নির্বাচন করি, এই বন্ধু এমন একটা বিষয় এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি, এই বন্ধু থেকে আমরা আমাদের অনেক অভ্যাসকে তৈরি করি। হাদিস শরীফে আছে যে তোমরা বন্ধু সঙ্গী নির্বাচন করো, হাদিসের সারাংশ, কেননা তোমরা অধিকাংশই বন্ধুর ধর্মকে গ্রহণ করো, অর্থাৎ যে বন্ধুর যে অভ্যাসগুলো আছে এই অভ্যাসগুলো আমরা নিয়ে থাকি। সমাজে চলতে গিয়ে যে সকল মানুষ আছে, বন্ধু বান্ধব আছে আমাদের, যারা একটু ধর্ণাঢ্য হয়ে থাকে, যারা একটু ব্যয় বিলাসিতা মন মানসিকতা রাখে, এই সকল ব্যক্তির সাথে চলতে গিয়ে আমরা দেখি তারা অনর্থক খরচ করে। তখন এই অভ্যাসটা আমার মধ্যে থাকে যে আজকে আমার বন্ধু তার বার্থডে পার্টিতে অথবা তার ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে যে খরচটা করেছে, যখন আমি এই অনুষ্ঠান আমার ঘরের মধ্যে করতে যাব অথবা আমি আমার বন্ধু মহলকে খাওয়াতে যাব, তাহলে আমাকে এর থেকে একটা এক্সট্রা আইটেম তৈরি করতে হবে অথবা এর থেকে আমাকে বেশি একটু খরচ করতে হবে। এই যে মন মানসিকতা প্রতিযোগিতার তখনই কি হয়, আমার দ্বারা অপচয় এই বিষয়টা সৃষ্টি হয়।
বার্থডের কথা বলছেন, একটু না বললেই নয়, অপচয়ের অবস্থা দেখুন। আর এই কালচার কোত্থেকে আসছে আমি জানি না, আর এটা কোন মানসিকতার কালচার তাও বোধগম্য না।
জি জি জি,
আপনার কেক এটা তো খাবার জিনিস,
হ্যাঁ
এটা মুখে এবং শরীরের মাখার জিনিস না।
আল্লাহ আল্লাহ, বাস্তবতা বর্তমান যে অবস্থা আমাদের এটা তুলে ধরলেন আপনি। আল্লাহ আল্লাহ,
এবং পুরোপুরো কেক আপনার মুখের মধ্যে
করা।
এবং এখানে আরেকটা জিনিস দেখা যায় যে কেকের মধ্যে কেকটাকে মানে ই করার জন্য, স্ট্রং রাখার জন্য ভিতরে কাঠি ব্যবহার করা হয়, সময় অ্যাক্সিডেন্টও হতে পারে।
জি জি জি,
চোখের মধ্যে লেগে গেলে চোখ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা।
জি জি জি, আমি এরকম দেখেছি ভাইজান, এই আমাদের মানে আমাদের না, আমি মানে অনেক জায়গায় দেখেছি যে এরকম আমাদের বর্তমান যুবক সম্প্রদায়ের একটা এটা আনন্দ করার একটা মাধ্যম হয়ে গিয়েছে, যার বার্থডে হবে আমরা দেখছি বিদায় কিন্তু বলতে পারতেছি কি করা হয়, ওই আটা ময়দাকে একত্রিত করা হয়, ডিম নেওয়া হয়, এরপর একে এর মারা হয় চেহারার মধ্যে, মাথার মধ্যে। এটা কি আনন্দ বিনোদন করার একটা মাধ্যম তৈরি করেছে। এখন এই বান্দা আমি এমনও দেখেছি, আমি শুনেছি যে ওই যে তাকে আনন্দ করতে গিয়ে তার চোখের মধ্যে ময়দা ডিম মারা হলো, পরবর্তীতে তার একটা চোখ নষ্ট হয়ে গেছে। তো এই যে আমরা যে ট্রেন্ড তৈরি করতেছি, হ্যাঁ আমি ভালো ভালো মানুষকে দেখেছি, ভালো ভালো সভ্য মানুষকে আমি দেখেছি এই কাজগুলো করতে আজকে অফিস পাড়ার মধ্যে, যেগুলো আসলে সোশ্যাল মিডিয়া, আসলে আজকে সোশ্যাল মিডিয়া আমাদেরকে ভালো দিকও শিখাচ্ছে খারাপ দিকও শিখাচ্ছে।
এরা কিন্তু একটা একটা অনেক বড় অংশ কিন্তু শিক্ষিত,
শিক্ষিত বাস্তবিক শিক্ষিত,
দেখবেন তারা গ্রাজুয়েশন কমপ্লিট করছে অথবা আপনার অধ্যয়নরত রয়েছে। তো এদেরকে কি শিক্ষা হচ্ছে,
কেমন কেমন বিনোদন, এটা
কেমন বিনোদন, এটা
যে খাবারকে মানুষকে কষ্ট দিয়ে যদি আমরা একটা আনন্দ করি, এটা তো আনন্দ না, এটা আরো ক্ষতি, আল্লাহ তাআলার নাফরমানিমূলক কাজ। তো এরকম করে আমরা দেখি যে সমাজের মধ্যে আরো কিছু প্রভাব আছে, যে প্রভাবগুলোর কারণে আমরা অপচয় করছি, যে জোশ খ্যাতি নিজের আমিত্বকে রক্ষা করা। আমরা অনেকেই আছি দানশীল, দান করে থাকি, তো এটা আমাদের চিন্তা চেতনার মধ্যে নিয়ে আসা, যদি আমি দানকে প্রচার করে যদি বেশি থেকে বেশি করতে পারি তাহলে আমার নাম হবে, তাহলে আমার নাম ডাক এলাকার মধ্যে প্রসার হবে। তো এটার জন্য কি করি, আমি অপচয় করে মানুষকে দান খয়রাত করে থাকি। একটা তো হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আরেকটা হচ্ছে লোক দেখানোর জন্য, এখানে কয়েকটা গুণা আমার দ্বারা হয়ে যাবে। এই জোশ খ্যাতি দেখাতে গিয়ে আমি আল্লাহ তাআলার যে সন্তুষ্টি সেখান থেকে আমি নিজেকে ফিরিয়ে রাখবো, এবং যে অপচয় যে বিষয়টা এটাও আমার দ্বারা হয়ে যাবে। এরকম করে আমরা আমাদের যে ব্যক্তিগত উপার্জন, এই উপার্জন যেটা আপনি শুরুতে বলেছিলেন, আয় ব্যয় এই দুটার সামঞ্জস্য রাখা ইসলাম আমাদেরকে বলেছে। তো এখন আমরা যেই কাজটা করি, আমাদের প্রয়োজনের তাগিদে আমাদের যে আয়টা হয়, এই আয় থেকে আস্তে আস্তে আমরা ব্যয়টাকে বেশি বাড়িয়ে দিই। কেন, ওই যে আমাদের ঘরের মধ্যে যে চাহিদাগুলো আছে, এই চাহিদাগুলোকে আমরা পূরণ করতে আমরা বেশি বিলাসিতা করতে যাই, তখন আমাদের আস্তে 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 করে ব্যয়ের পরিমাণটা বেড়ে যায়। আফসোসের বিষয় হচ্ছে এমন যে এই কাজগুলো করতে গিয়ে আমরা কর্জের মুখে পড়ে যাই।
আচ্ছা,
আমরা মানুষের কাছে মুখাপেক্ষী হয়ে যাই, হাত পেতে বসে এমন একটা অবস্থায় যেখানে আপনার নিজের ছিল, বাস আপনি ওটাকে যথাযথ ব্যবহার না করার কারণে পরবর্তীতে অপচয় যে আপনার দ্বারা হয়েছে, এটার কারণে পরবর্তীতে আপনাকে নিজেকে আরেকজনের কাছে হাত পাততে হচ্ছে। এটা এটার জন্য দায়ী কে, আপনি নিজে। আপনি নিজে অপচয় করেছেন, অপব্যয় করেছেন, যার জন্য আজকে আপনি অপরের মুখাপেক্ষী হয়ে গিয়েছেন। এখানে একটি হাদিস শরীফ এমন রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে একজন এসে বস্ত্র চাইলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী তো দয়ার নবী, আল্লাহ রাসূল উম্মতের প্রতি তার দয়ার নজর সবসময় দিয়ে থাকেন,
সুবহানাল্লাহ,
আল্লাহ রাসূলের অন্তরটা এমন নরম ছিল যে ওই যে অসহায় ছিল তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বস্ত্র, যে পরিহিত বস্ত্র, সেটা দান করে দিলেন। আল্লাহ রাসুল কাছে একটাই বস্ত্র ছিল, সেটা আল্লাহ রাসুল দান করে দিলেন। তো এই মুহূর্তে সাহাবা ইকরাম আলাইহিমুর্রিদওয়ান আসলেন, আল্লাহ রাসুল ঘর থেকে বের হতে পারছিলেন না, কেননা বস্ত্র একটাই ছিল আল্লাহ রাসুলের কাছে। কিন্তু আল্লাহ রাসুলের দয়াটা তো ছিল অনেক বেশি, তো ওই অসহায়ের অসহায়ত্ব দেখে তিনি সেটা দান করেছেন। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, হ্যাঁ, যে এই বিষয়টা যে কি, যে আমরা যে কৃপণতাও করব না এবং আমরা অপচয় করব,
অপচয় করব,
এই যে দুইটা বিষয়ের এর মধ্যে আমরা মধ্যম পন্থা অবলম্বন করব, এটা আমাদের জন্য শিক্ষা হয়ে গেল সেই দিন। তো এখন আমরা যে কাজটা করব, আমাদের যে আয় রয়েছে সেখান থেকে আমরা যখন ব্যয় করব, আমাদের এতটুকু মন মানসিকতা রাখতে হবে যে আমরা যতটুকু ব্যয় করব এতটুকু যাতে আমাদের পরবর্তীতে হাত পাততে না হয়, অতটুকু যাতে আমাদের নিজের কাছে সঞ্চিত থাকে। তো এই যে বিষয়গুলো যদি আমরা আমাদের নিজেদের মধ্যে ধারণ করতে পারি, আমার মনে হয় অপচয় বিষয়টা আস্তে আস্তে কমে যাবে,
কমে যাবে। আসলে খুব সুন্দর কথা বলেছেন, এখানে জুনায়েদ মাদানি শুরুতেই খাবারের ব্যাপারটা টেনে নিয়ে আসছিল। আজকে দেখুন, খাবার আমরা অনেক বেশি অপচয় করি, এর কারণ কি? আপনার ওই যে বলা হয় না যে কচু কাটতে কাটতে আপনার একদিন ই করে ফেলে, খুন ডাকাতি এর দিকে চলে আসে। তো ওই যে মা বাবা হোক অথবা তাদের শিক্ষা, যে তোমরা পতিত খাবার অর্থাৎ দস্তরখানায় যে পড়ে যায়, খাবার খাওয়ার সময় কিছু খাবার হয়তোবা আমরা ভাত খাচ্ছি, কয়েকটা ভাতের দানা পড়ে গেল অথবা রুটির টুকরা নিচে পড়ে গেল, ছোট ছোট টুকরো, সেগুলো কিন্তু আমরা উঠাই না, সেগুলো উঠিয়ে খাই না, কেননা খেলে এটা কালচার না আমাদের সমাজের মধ্যে, তো সেজন্য আমরা এগুলো খাই না। আর পরক্ষণে কি দেখা যায়, পুরো পুরো প্লেট অর্ধেক অল্প দুই তিন লোকমা খেলো, এরপর সবগুলো নষ্ট করে দিল। দেখুন হাদিসি কারিমার মধ্যে অসংখ্য জায়গায় এ ব্যাপারে ই রয়েছে, যেমন বর্ণিত রয়েছে, খাওয়ার সময় যদি কোনো দানা বা লোকমা ইত্যাদি পড়ে যায় তবে তা উঠিয়ে মুছে খেয়ে নিন, কেননা তাতে মাগফিরাত লাভের সুসংবাদ রয়েছে।
সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের যারা পিতা রয়েছে, মাতা রয়েছে, সন্তানদেরকে দেখা যায় কোনো খাবার যদি পড়ে যায়, এই খবরদার, এই খাবারটা উঠে খাবার, ময়লা লেগেছে
খাওয়ার। হাদিসে পাকে বর্ণিত আছে, যে ব্যক্তি খাবারের প্রতিত অংশ উঠিয়ে খেয়ে নিবে সে প্রাচুর্যের জীবন কাটাবে এবং তার সন্তান এবং বংশধরগণ স্বল্প বিবেক সম্পন্ন হওয়া থেকে নিরাপদ থাকে। কত বড় ফজিলত রয়েছে। ইহাউল উলুমের মধ্যে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই লিখেছেন যে রুটির টুকরো অংশগুলো উঠিয়ে নিন, ইনশা আল্লাহ আজাল প্রাচুর্য অর্জিত হবে, বাচ্চা সুস্থ নিরাপদ ও ত্রুটিমুক্ত হবে এবং ওই টুকরোগুলো জান্নাতের হুরের মোহরানা হবে।
দস্তরখানে ইউজ করলে ওই খাবার উঠিয়ে খাওয়াটা সহজ
সহজ হয়ে যায়। আজকে দেখুন, একটু হয়তো দর্শকরাও আমার কথায় একমত হবেন, ভালো ভালো ফ্যামিলির মধ্যে অ্যাবনর্মাল শিশুর জন্মগ্রহণ হচ্ছে।
জি,
ভালো ভালো ফ্যামিলি, এর মানে মানে এটাও হতে পারে, আমি সব দিকটা বলবো না, এটাও এই হাদিসে কারিমার এটাও কি হতে পারে, যে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ বলেছেন বাচ্চা সুস্থ হবে যদি পতিত খাবার তুলে খায়, নিরাপদ ত্রুটিমুক্ত হবে এবং টুকরোগুলো জান্নাতের হুরের মোহরানা হবে। তো এর দিকেও আমরা কি একটু খেয়াল করি, এবং দস্তরখানে যে দানা ইত্যাদি পড়ে গেছে সেগুলো যদি উঠানোর মতো না হয়, যেগুলো উঠিয়ে খেলে হয়তো বেশি ময়লা লেগে গেছে, তো সেগুলো আপনি মুরগিকে খাইয়ে দিন, পাখির জন্য রাখুন, গরু ছাগলের জন্য আপনি এগুলো ব্যবস্থা করুন, অথবা এমন জায়গায় নিরাপদে রাখুন যেখান থেকে পিঁপড়া খেয়ে নেবে, অনেক পুকুরে মাছ থাকে, মাছ ছেড়ে দিতে পারেন, অর্থাৎ কোনো প্রকার এই খাবার কি করা যাবে না, নষ্ট করা যাবে না, এটা এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। জি জুনায়েদ ভাই।
জি, আমরা যে অপচয়ের আয়াত তেলাওয়াত করেছি আর সেটার অনুবাদ শুনেছি, সেটির ব্যাখ্যায় তাফসিরে প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মাত হযরত মুফতি আহমদি আরখান নাঈমি রহমতুল্লাহি তাআলা আলাই বলেন যে অবৈধ খাতে খরচ করাও অপব্যয়, সমস্ত ধন সম্পদ দান করে দিয়ে সন্তান সন্ততিদের ফকির বানিয়ে ফেলাও অপব্যয়।
আচ্ছা,
প্রয়োজনের অতিরিক্ত খরচও অপব্যয়, তাই ওজুর অঙ্গগুলো শরীয়ত সম্মত কোনো কারণ ছাড়া চারবার ধৌত করা নিষেধ করে দেয়া হয়েছে। অর্থাৎ এই কারণেই, যেহেতু প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার করা অপব্যয়, এই কারণেই ওজুর যেগুলো অঙ্গ আছে সেগুলো তিন ভারের অধিক চারবার ধৌত করা নিষেধ করে দেয়া হয়েছে।
ওই যে আরেকটা হাদিস আছে না, তোমরা যদি আপনার
সমুদ্রে উজু করো, জি, সমুদ্রের পানিতে উজু
আমাদের
তখনও অপচয় করো না,
অপচয় করো না। তারপর আরেকটি আল্লামা মৌলানা সৈয়দ মোহাম্মদ নাঈমউদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি লিখেছেন, খরচের ক্ষেত্রে অপব্যয় করা নিষিদ্ধ, অর্থাৎ অযথা ও অনর্থক খরচ যদি নিজের জন্য কিংবা পরিবার পরিজনের জন্য বা অন্য কারোর জন্য হয়, খরচের ক্ষেত্রে সর্বদা মধ্যপন্থা অবলম্বন করাই উচিত, কোনো মতেই যেন অপব্যয় না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। দেখা যায় যে আমাদের কাছে একটি জিনিস আছে বা একটি জিনিসের প্রয়োজন নেই, শুধু শুধু দেখানোর উদ্দেশ্যে হোক বা কোনো এক উদ্দেশ্যে অযথা আমরা একটা জিনিস ক্রয় করে নেই যেটার আমার কাছে কোনো প্রয়োজন পড়ে না। আবার অন্য ক্ষেত্রে দেখা যায় খাবার অনেকগুলো আছে শুধু দেখানোর জন্য বা শুধু পরিবেশ সামনে রাখার জন্য আমরা অনেকগুলো খাবার নিয়ে আসি, আমি জানি সেটা পরবর্তীতে আমি কাজে লাগাতে পারবো না। হ্যাঁ, যদি পরবর্তীতে কাজে লাগিয়ে দিই তাহলে তো সেটা ভালো জায়গায় ব্যয় হয়ে গেল, অপব্যয় হলো না। কিন্তু যদি আমার প্রয়োজন না থাকে, আমি যে কোনো বস্তু ক্রয় করি বা সেটা নেই, কারোর জন্য নেই বা কাউকে দেই যেটা কোনো প্রয়োজন নেই, তাহলে খেয়াল রাখতে হবে এই ক্ষেত্রে যেন অপব্যয় না হয়ে যায়। নিজের খরচের ক্ষেত্রে যার নিজের জন্য খরচ করি বা পরিবারের জন্য খরচ করি।
খুব সুন্দর কথা বলেছেন। আমরা অপচয় নিয়ে আলোচনা করছি, যাবো জুনায়েদ জুনায়েদ ভাইয়ের কাছে, কালাম শ্রবণ করব, যারা আমাদেরকে কালামের জন্য বলেছেন, এগুলো ইনশাল্লাহ তারা একটু একটু করে শুনবে।
সবসে আওলা ওয়ালা হামারা নবী, সবসে বালা ওয়ালা হামারা নবী, কোন দে কাহে দেনে কো মো চাহি, পশনাই কেনে যাইতাম সোনার মদিনা, কেনে যাইতাম আরটিয়া নাই পশনাই কেনে যাইতাম সোনার মদিনা, কেনে যাইতাম মনে হাতে বল্লাই ফাইশানাই, মনে হাতে যাই বল্লাই ইন্দোটিয়া ফাইশানাই, মনে হয় ফাকির মত উড়াল মরতা, আরটিয়া নাই ফাইশানাই কেনে যাইতাম সোনার মদিনা, কেনে যাইতাম আকাশর তারা, আই যদি হইতাম আকাশর তারা, চোখ ফাগাই চাই থাকতাম মনোবারা, মদিনা সাই সাই মদিনা সাই সাই আশা ভরাইতাম, আরটিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা, কেনে যাইতাম পাকি যদি যাইতাম যাইতাম উরি উরি, পাকি যদি যাইতাম যাইতাম উরি উরি, মদিনা সাইতাম আই ঘুরি ঘুরি, মদিনা সাইতাম আই নেশা পুরাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে সাইতাম কর লাগিয়া কন্দরে মন কর লাগিয়া বন্ধ কর লাগিয়া কন্দরে মন কর লাগিয়া বন্ধ কেউ তো তোমার আপন হবে না 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 যে জন হবে আপনা সেই তো মদিনা
মাশাআল্লাহ আমাদের আলোচনা চলছে অপচয় নিয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা আসছি আমাদের আলোচনার দিকে জি নুরুসেন ভাই
অপচয়ের যে বিষয়টা আমাদের যে দিনই জ্ঞান এখন যখন একজন মুসলমান সে পরকালের চিন্তা করবে পরকাল তার স্থায়িত্ব আর আমরা যে দুনিয়ায় রয়েছি সেটা অস্থায়ী মানুষ দেখবেন সবসময় যে বিষয়টার টেকসই বেশি থাকে স্থায়িত্বটা বেশি থাকে
সেটাই
গ্রহণ করে এটা মানুষের একটা স্বভাব জাত এখন আমি আপনি দুনিয়ার সামান্য বিলাসিতা সামান্য ভোগ বিলাসিতার জন্য যদি আমি আপনি অপচয়কে এটা আমার আপনার যে দৈনন্দিন কাজের মধ্যে নিয়ে আসি তাহলে আমার আপনার পরকালের অবস্থা কী হবে এটা একটু চিন্তা করি আল্লাহ তাআলার হুকুম হচ্ছে আমাদেরকে এ থেকে বাঁচা এবং পরকালে এই বিষয়ে আল্লাহ তাআলা একটাই আমাদের জন্য যথেষ্ট আমাদের নসিহতের জন্য সেটা হচ্ছে আল্লাহ তাআলা অপচয়কারীকে অপছন্দ করেন এখন একটা বিষয় হচ্ছে আমি পছন্দনীয় বান্দা হতে চাই তাহলে আমার মধ্যে এই গুণটা নিয়ে আসতে হবে যে আমি অপচয় করতে পারবো না এখন শাস্তির যে বিষয়টা এখন আল্লাহ তাআলার শাস্তি কার আছে ক্ষমতা এটা সহ্য করার কার আছে ক্ষমতা এটাকে কাল কিয়ামতের ময়দানে কবরের মধ্যে ভোগ করার কারো ক্ষমতা নেই দুনিয়ার সামান্য কষ্টই আমরা সহ্য করতে পারি না তাহলে কবর আখেরাতের কষ্ট আমরা কীভাবে সহ্য করব। এখন মন মানসিকতা আমাদের তৈরি হবে যদি আমরা আমাদের এই সোসাইটির মধ্যে এটাকে আমরা আস্তে আস্তে করে আরও বেশি থেকে বেশি এটা আমরা অভ্যস্তর মধ্যে নিয়ে আসতে পারি যেভাবে করে আমরা অপচয়ের যে বিষয়টা এটা আমাদের সমাজের মধ্যে আমরা একটা প্র্যাকটিক্যাল রূপে অর্থাৎ আমাদের বাস্তবিক জীবনের মধ্যে নিয়ে এসেছি এটাকে আমরা শুরুতে বলেছি যে ট্রেন্ড আমাদের প্রথা বানিয়ে নিয়েছি এই অভ্যাসগুলোকে খাবার রেখে দেওয়া এবং অপচয় করা সম্পদকে বিনষ্ট করা এখন আমাদের কাজ হচ্ছে দায়িত্ব হচ্ছে এই বিষয় থেকে ফিরে এসে এগুলোকে সমাজের মধ্যে একটা প্র্যাকটিক্যালি নিয়ে আসা এখন আমি আপনি বিপরীত দিকে যে থাকব এটা আমরা খেয়ালে না আনি যে এই ব্যক্তি কৃপণতা করছে অনেক সময় এটা দেখা যায় বাপু যে আমরা সমাজের মধ্যে যখন অপচয় করা থেকে নিজেকে বিরত রাখি অর্থাৎ বিনষ্ট না করি তখন আমাদের অপর প্রান্তে যে ব্যক্তি থাকে অথবা আমাদের পরিবারের অথবা আমাদের প্রতিবেশী অথবা আমাদের আত্মীয় স্বজন তখন তারা আমাদেরকে কৃপণতা অর্থাৎ কার্পণ্য ব্যক্তি হিসেবে আমাদেরকে আখ্যায়িত করে এই লোকটা অনেক কার্পণ্য করে এই লোকটা ব্যয় করতেই চায় না অর্থাৎ কিন্তু উনি কিন্তু ব্যয় করছে আলহামদুলিল্লাহ শরীয়তের দৃষ্টিকোণ থেকে তার যতটুকু ব্যয় করার কথা তিনি করছে কিন্তু আমাদের সমাজের যে চাহিদা আমাদের সমাজের যে গ্রহণযোগ্যতা অপচয় করে মানুষের সামনে নাম ফুটানো এটা না করার কারণে ওই ব্যক্তিকে তাকে কৃপণ হিসেবে আখ্যায়িত করা হয় তো এটা আমরা আমাদের মন মানসিকতা না আনি আমরা এতটুকু খেয়াল করি যে ওই ব্যক্তি কি সে তার যতটুকু দরকার ততটুকু খরচ করছে কিনা অর্থাৎ আমি তার কাছে যতটুকু হক চাই হক পাই ততটুকু আমি আমাকে সে আদায় করছি কিনা আমি এমনও দেখেছি এক ব্যক্তি তার রোগ হচ্ছে ডায়াবেটিসের এখন ডাক্তার তাকে অনুমতি দিয়েছে বেশি থেকে বেশি হাঁটার জন্য এখন তার একটা মেন্টালিটি হচ্ছে যে আমি সবসময় অফিসে যাব কি হেঁটে হেঁটে তো এখন এই বান্দা প্রতিদিন সকালবেলা অফিসে যায় হেঁটে আবার অফিস থেকে ফিরে আসে হেঁটে এখন আমাদের সমাজের মধ্যে আমি দেখেছি এরকম এই লোককে এভাবে বলা হয় এই লোক এত টাকা ইনকাম করে কিন্তু কত কৃপণ এই সকালবেলা অফিসে হেঁটে যায় আবার বাড়ি ফিরে সকালবেলা
আচ্ছা
আচ্ছা বাজারের মধ্যে যখন যায় যখন সে বাজার করে সে জানে যে আমার ঘরের মধ্যে এই জিনিসগুলাই খায় পছন্দ নিয়ে এই জিনিসগুলো তখন আমাদের সমাজের লোকগুলো আখ্যায়িত করে এই বান্দা বাড়িওয়ালা এই বান্দা বাড়ির মালিক কিন্তু দেখো কি ছোট ছোট মাছ নিয়ে ঘরে ঢুকতেছে হ্যাঁ কতটুকু তরকারি নিয়ে ঘরে ঢুকতেছে মানে কতটুকু কৃপণতা সে করে থাকে বাস্তবিকই বাপু যেটা আমি সমাজে দেখছি আমরা আমাদের মধ্যে অবলোকন হচ্ছে তো এখন ওই বান্দা দেখেন উনার চাহিদা অনুযায়ী উনি খরচ করছে এখন আমরা এনাকে কি করছি ভাই আমরা সুধারণা রাখি
আল্লাহ তাআলা আমাদেরকে সুধারণার জন্য এটা আমাদেরকে সচেষ্ট করেছেন যাতে আমরা সুদ অপরের ব্যক্তির জন্য সুধারণা রাখি। এখন ইনি ইনার চাহিদা করেই ইনি বাজার নিয়ে যাচ্ছেন, কিন্তু ইনাকে আমরা কৃপণ বলে আখ্যায়িত করতেছি। তো এটা আমি অপর প্রান্তে যারা আমরা থাকবো, এটা যাতে করে আমাদের সুধারণ আমরা রাখি, যাতে করে আমরা অন্যকে কৃপণ বলে তাকে আবার অপচয়ের দিকে নিয়ে না আসি। তাহলে সে চিন্তা করবে মানুষ আমাকে কৃপণ বলে, তাহলে আমাকে আবার সে আগের মতো খরচ করতে হবে, সমাজে লোক দেখানো কাজ করতে হবে।
লোকে কি বলে সেদিকে তো আমাদের তাকানো যাবে না।
জি,
এখানে আরেকটি জিনিস যেটা খুব গুরুত্বপূর্ণ, আপনি যখন মানুষ হিসাবে অনুধাবন করবেন যে আমার এক ভাই কষ্টে রয়েছে,
জি জি জি,
যেটা শুরুতেই একটা সমীক্ষা আমাদেরকে জুনেদ মদানি বললেন যে এতগুলো মানুষ না খেয়ে থাকে, এতগুলো মানুষ তারা পর্যাপ্ত খাবার না পেয়ে ঘুমিয়ে যায়, খাবার না খেয়ে এতগুলো মানুষ ঘুমিয়ে যায়, এই চিন্তাগুলো যখন আপনি করবেন, এখন যে আপনি মনে করেন যে সেই আফ্রিকার মধ্যে না খেয়ে হাড়গোড় বেরিয়ে গেছে, আমি বাংলাদেশে থেকে কি করব, না আপনি অনেক কিছু করতে পারবেন, আপনি অনেক কিছু করতে পারবেন। আপনি আপনার জায়গায় থেকে অপচয় করবেন না, খাবারের অপচয় করবেন না, মানুষ হিসেবে সেটা আফ্রিকা জঙ্গলে হোক আর ইউরোপে হোক আর যেখানেই হোক না কেন, যেই মানে যেখানেই মানুষ থাকুক না কেন, মুসলমান মুসলমানের ভাই ভাই, এবং এক মুসলমানের সংজ্ঞা এরকম করা হয়েছে যদি মানে কোথাও যদি কোনো মুসলমান কষ্টে থাকে আমি সেই কষ্টটা অনুভব করা,
আমাদের
মুসলমানের মধ্যে ধরা হয়েছে।
ইসলাম তো আমাদেরকে এত সুন্দরভাবে শিক্ষা দেয় যে বলা হয়েছে তোমরা যদি তোমাদের ঘরের মধ্যে তরকারিও রান্না করো তাহলে সেটার সুবাস যাতে না ছড়ায়, যাতে তোমার প্রতিবেশীকে যদি ক্ষুধার্ত থাকে তাহলে সে কষ্ট অনুভূত হবে তার মধ্যে। আচ্ছা, আমরা যে বিয়ে শাদী এমন অনুষ্ঠানিত করি, ঝাঁকঝমকভাবে আমরা সৌন্দর্য বর্ধন করে খাবার রান্না করে, তো এটাও আমাদেরকে ইসলাম তাগিদ দেয়, যাতে করে এই বিষয়ে আমরা খেয়াল রাখি যে আমি যে অডেল খরচ করে এত প্রোগ্রাম করছি, এত অনুষ্ঠানিত করছি, খাওয়াচ্ছি, কিন্তু আমার প্রতিবেশী যে না খেয়ে আছে তাকে কি আমি খাবারের ব্যবস্থা করেছি? আফ্রিকা যাওয়ার দরকার নেই, আপনার চোখ কান একটু খোলা রাখেন, আপনার আশেপাশে আপনি পাবেন,
আশেপাশে
যে ব্যক্তিটা মাসে না বছরে একবেলা মাংস দিয়েও খাবারের তার যোগ্যতা রাখে না।
আমরা যখন সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখতে পাই যে বিবাহের খাবার হোক হোটেলের খাবার হোক ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে, সেই ডাস্টবিন থেকে কুড়িয়ে খাবার খাচ্ছে, হৃদয়ে রক্তক্ষরণ হয়, হৃদয়ে রক্তক্ষরণ হয়, খাবারগুলো তো প্যাকেটজাত
করে দেওয়া যেতে পারত। আলহামদুলিল্লাহ আমি এই জিনিসটা সবসময় চেষ্টা করি বলার যে কেউ যদি এরকম করে তো আমি তাদেরকে বলি আপনাদের যদি খাবার বেঁচে যায় অতিরিক্ত খাবার, সেটাকে আপনারা চাইলে মাদ্রাসার মধ্যে পাঠাতে পারেন, মাদ্রাসার বাচ্চারা আছে তারা হয়তো বা তিন বেলা খাবার অতটা ভালো নাও খেতে পারে, তাদের একটা লিমিট থাকে খাবারের। তো এনারা এই যে একটা মন মানসিকতা যদি আমরা সমাজের মধ্যে তৈরি করতে পারি এতিমখানাগুলোতে, যে বৃদ্ধাশ্রমগুলোতে খাবারগুলো ভালো খাবার যেগুলো আমাদের অতিরিক্ত বেঁচে গিয়েছিল এই খাবারগুলোকে আমরা অপচয় না করে আমরা পাঠিয়ে দিই, আমার উসিলায় ওই ব্যক্তি একবেলা তো ভালো খাবার খেতে পারবে, এটা আমাদের পক্ষে সম্ভব,
এটাও হতে পারে। তারপর আমি একটু দ্বিমত, একবারে দ্বিমত না মানে হালকা দ্বিমত পোষণ এজন্য করব যে আমি আমার বেঁচে যাওয়া খাবার কেন মাদ্রাসা পাঠাই,
এটাও ঠিক আছে,
আমি তাদের জন্য স্পেশাল কিছু করে পাঠাই না, যে আমার বিবাহের সময় আমার ঘরে মেয়ের বিবাহ ছেলের বিবাহ খতনা হচ্ছে অন্যান্য অনুষ্ঠান হচ্ছে সেখানে 10-12 ডেক খাবার পাকানো হচ্ছে, 100 জন মানুষের খাবার আয়োজন করা হচ্ছে, সেখানে আর 20-30 জন অ্যাড করা যায় না,
তারাও থাকবে আমাদের হিসাবে, যখন আমরা হিসাব করব
তারাও রাখবে,
তাদেরকে
যে আমার পাশে কি মাদ্রাসা রয়েছে আশিকানের রসুলের সেখানে আমি পাঠাই, মানে
আশিকানের রসুলের মাদ্রাসা
যে ওখানে 20-50 জন রয়েছে তাদেরকেও খাবার পাঠাই, এটা তো আমার মধ্যে থাকা দরকার, ঠিক না? বেঁচে যাওয়া খাবার এখন বেঁচে গেছে হঠাৎ করে এটা হয়ে গেছে তখন আপনি দিয়ে দেন, কিন্তু এই মাইন্ড না বানাই যে বেঁচে যাওয়া খাবার আমি পাঠাই দিব, এটা একটা তাদেরকে একটা হীন ভাবে দেখা আমার কাছে মনে হচ্ছে আর কি।
এটা তো আমাদের ঘরের মধ্যে অভ্যাস আছে যে খাবারগুলো ভালো খাবার আমরা রেখে রেখে খাই, এরপর যখন এটা যখন নষ্ট হয়ে যায় তখন আমরা ঘরের বুয়া অথবা ভিক্ষুক যখন আসে সেটাকে আমরা তাদের হাতে তুলে দিই, যে একে তো অপচয় করলাম নষ্ট করলাম, আবার হীনমন্যতা যেটা আপনি বললেন অন্তরে রেখে খাবারটাকে আমাদের খাওয়ার গ্রহণযোগ্যতা না, এটা এদের মতো মানুষদেরকে খাওয়ার গ্রহণযোগ্যতা, এটা আল্লাহ তাআলা দরবারে কতটুকু পছন্দ রাখে,
মুমিন তো সেই যে নিজের জন্য এটা পছন্দ করে অপরের জন্য সেটা পছন্দ করে,
সেটা পছন্দ করে। আসলে অসংখ্য বিষয় বাপু, আজকে আমরা যদি এখন বর্তমানে শীতের সিজন চলছে, শীতের আমরা যদি দেখি আমরা যে আমাদের সৌন্দর্য বর্ধনের জন্য আমাদের যে পোশাক আশাক আমরা পরিধান করি আজকে এগুলো আমাদের শোভা বর্ধনের জন্য আমরা বেশি করছি, যে যতটুকু চাহিদা তার থেকে আমরা বেশি এখানে আমরা পরিধান করছি।
এটা তো আপনি তো বললেন আপনার মতো করে, আমি যেখানে ইন্ডিকেট করবো সেটা হচ্ছে যে আমার দর্শক শ্রোতা আপনারা আপনার আলমারিটা একটু দেখুন,
আল্লাহ আল্লাহ
ঠিক না, যেখানে আপনি আপনার পোশাকগুলো সজ্জিত করে রেখেছেন ওখানে কয়টা কোট রয়েছে আপনার জন্য এই শীতে পরার জন্য? শীতের পোশাক কয়টা রয়েছে, শীতের পোশাক কয়টা রয়েছে আপনি একটু দেখুন। দেখার পরে বুঝতে পারবেন যে আমি এখান থেকে কয়টা মানুষকে দিতে পারি, কয়টা মানুষকে আমি শীত থেকে বাঁচাতে পারি। আমি মহিলাদেরকে বলবো, প্রত্যেক বছর নতুন নতুন মানে কেনা হয়, এগুলো কি করেন আপনারা? এগুলো এত পুরো মানে পুরনো করে তারপরে আপনি ছিঁড়া ফাটাগুলো দিবেন কি দরকার? আপনার হাইয়েস্ট দুইটা তিনটা হলেই হয় শীতকালীন পোশাক, এরগুলো বাড়তিগুলো আমরা দিয়ে দিই। আমাদের হাতে সময় একেবারে কম, জুনেদ অনেকক্ষণ ধরে বসে আছেন।
জি আসলে আমি তো প্রত্যেকটা ব্যাপারে অর্থাৎ অপচয়ের ব্যাপারে যদি যাই, প্রত্যেকটা সেক্টরে কিছু না কিছু আমরা কিছু বলতে গিয়ে অনেক কিছু পেয়ে যাব অপচয়ের ক্ষেত্রে। তো আমার কাছে আসছিল ফুডের রিপোর্ট পরিপূর্ণ। তো এটার মধ্যে একটি রিপোর্ট যা মাথার টনক নাড়া দেয় বা বলতে পারেন যে কান্না করার মতো রিপোর্ট, প্রতি 10 সেকেন্ডে বিশ্বের মধ্যে একজন বাচ্চা ক্ষুধার্তের কারণে মারা যায়।
ও,
প্রতি 10 সেকেন্ডে। আজকে আমি আমার খাবার প্লেটে বসে কীভাবে খাবার নষ্ট করি চিন্তা করা দরকার। সেই বাচ্চাগুলো যদি কালকে আমতের দিন আমাকে সামনে নিয়ে যে এ তো খাবার অপচয় করেছিল, আমি ক্ষুধার্ত অবস্থায় মারা গিয়েছি, কত কষ্টের বিষয়। একটা কোনো ইনসিডেন্টে মারা যাওয়া, হ্যাঁ কোনো শরীরের সমস্যা ছিল, প্রবলেম ছিল, সেটাতে মারা যাওয়া, ক্ষুধার যন্ত্রণায় মারা যাওয়া, কেমন ব্যাপার। তো আমরা কীভাবে খাবার নষ্ট করছি? আর সব কিছু যদি ছেড়েও দেই তাহলে আল্লাহ তাআলার কাছে তো কাল কিয়ামতের দিন হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা তো কোরআনে পাকের মধ্যে স্পষ্টভাবে ইরশাদ করে দিয়েছেন, ফুম্মা লাতুস আলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, তাজুল ইমান থেকে অনুবাদ, অতঃপর অবশ্যই সেদিন তোমাদের সবাইকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তো এটার তাফসিরের মধ্যে এসছে প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মাত হযরত মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহি তাআলা আলাই, ইরশাদ করেন যে এই জিজ্ঞাসাবাদ যে কোনো নিয়ামত নিয়েই হবে, চাই সেই নিয়ামত শারীরিক হোক কিংবা আত্মিক, প্রয়োজনের হোক কিংবা বিলাসিতার, এমনকি ঠান্ডা পানি আর গাছের ছায়ায় আরামদায়ক ঘুমেরও হিসাব দিতে হবে।
আল্লাহ আল্লাহ আল্লাহ।
তো এই হিসাবটা আমরা কিভাবে দিব,
কিভাবে দিব?
আল্লাহ তাআলার কাছে দুনিয়া সবকিছু থেকে যদি বেঁচেও যাই, কাল কিয়ামতের দিন তো এই হিসাবটা নিশ্চিত আমাকে দিতে হবে। আজ যে আমি সময় নষ্ট করছি, খাবার অপচয় করছি, বিভিন্ন কিছু অপচয় করছি, কাল কিয়ামতের দিন রব তাআলার দরবারে আমাকে উপস্থিত হতে
হবে,
সেখানে হিসাব দিতে হবে। হুজ্জাতুল ইসলাম হযরত সাইয়েদুনা ইমাম আবু হামিদ মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন, কিয়ামতের দিন তোমাদের নিকট নিচের প্রশ্নগুলো করা হবে। এক, নিয়ামত সম্পর্কে, এক, এই জিনিসটি তুমি কিভাবে অর্জন করেছো, দ্বিতীয়ত তা তুমি কি কাজে ব্যয় করেছো, এবং তৃতীয় কোন নিয়তে ব্যয় করেছো,
কোন নিয়তে ব্যয় করেছো। আমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে প্রত্যেকটি নিয়ামতের ব্যাপারে। অতএব সময়ের খুবই অভাব, আমাদের অনুষ্ঠান শেষ করার জন্য ঘড়ি বারবার বলছে যে শেষ করে দাও, শেষ করে দাও, কিন্তু আমার মনে হয় অপচয় নিয়ে আরও যদি ঘন্টা দুয়েক আলোচনা আমরা করি তাহলে কম হবে,
কয়েকটা এপিসোড
অপচয়ের ব্যাপারে হওয়া উচিত। আর আমি আমির আলী সুন্নাতের দিক একটু নিয়ে তারপর শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে আমির আলী সুন্নাত দামাত বরকাতুর আলিয়া, তিনি ইরশাদ ফরমান খাবারের ব্যাপারে, এই খাবার ইসলামী পদ্ধতি, এর মধ্যে রয়েছে যে খাবার পাকাতে গিয়ে যে কাঁচামরিচ দেয়া হয় ভিতরে, অনেকে আস্ত কাঁচামরিচ দিয়ে দেয় টেস্টের জন্য, তিনি বলেছেন যে এটা ফেলে দিয়েন না, এটা উঠিয়ে রেখে দেন, পরবর্তী পাকানোর জন্য এটা পিষে আবার কি তার মধ্যে দিন তরকারিতে দেওয়ার জন্য, কারণ এর মধ্যে কিন্তু ঝাল নিহিত মানে
থাকে,
ঝাল থাকে, নিহিত থাকে ঝাল।
জি জি।
তো এই যে একটা আমি একটা অংশ বললাম, আপনি এই খাবার স্থায়ী পদ্ধতি রয়েছে এবং আপনার ফয়জানে সুন্নাতের মধ্যে আপনার একটা অধ্যায় রয়েছে খাবারের, এইটা যদি মানে পাঠ করা যায় তাহলে বোঝা যাবে যে খাবার কীভাবে সংরক্ষণ করবেন, খাবার কীভাবে এই অপচয় আমরা নষ্ট করা থেকে বেঁচে থাকবো, ফ্রিজিং কীভাবে করব করলে ভালো থাকবে, ইত্যাদি ইত্যাদি জ্ঞান আমাদের আসলে নেই, জ্ঞানটাও নাই, সেজন্য আমরা অপচয় হয়, জ্ঞান অর্জন করা উচিত। এই একটু অনুষ্ঠান দেখে আমাদের হয়তো অনেক জ্ঞান অর্জিত হবে না। আমি পরামর্শ দিব খাবার ইসলামী পদ্ধতি কিতাবটি আমরা মাকতুর মদিনা থেকে খরিদ করি, পাশাপাশি ফাইজারের সুন্নাত আমরা এটা নেই অধ্যয়ন করি ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চাহে তো এই ব্যাপারে আমাদের কি হবে জ্ঞান অর্জন হবে, আর জ্ঞান অর্জন হলে আমরা অপচয় থেকে বাঁচবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসুন আমরা দাঁড়িয়ে প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সালাম
জানাই। নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা শত পীর বুঝা সালাম শমে বাজে মেহেদায়ত পেলা হো সালাম জানে রহমত পেলা হো সালাম শমে বাজে মেহেদায়ত পেলা হো সালাম ডালে দি কলবো মে আজমতে মুস্তফা সৈয়দি আলা হযরত পেলা জানে রহমত পেলা হো সালাম শমে বাজে মেহেদায়ত পেলা হো সালাম।
সালাত ও সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ,
সালাত ও সালাম আলাইকা,
সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকাল্লাহুম্মা وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك صلاه والسلام عليك نبي الله وعلى اليك واصحابك يا نور الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم
তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।